বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 29 মে, 15 জ্যৈষ্ঠ এবং ফার্সি 8 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আমেরিকায় সশস্ত্র সহিংসতা বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গুরুত্বারোপ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে আসন্ন নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামগুলোর ব্যাখ্যামূলক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান আসমাউল হোসনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে সুখী পরিবার গড়ে তোলার বিষয়ে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নিড়। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পাল্টাপাল্টি জাহাজ আটক, তৃতীয় দেশের কারণে সম্পর্ক নষ্ট না করতে গ্রিসকে ইরানের পরামর্শ। ইহুদিবাদীদের পতাকা মিছিল প্রতিহত করবে ফিলিস্তিনিরা, প্রতিরক্ষা সোসাইটি বলেছে আল আকসার অবমাননার রেড লাইন। বাংলাদেশের বগুড়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে 23 জন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ব্যবহার। এবং বিদেশি সহ 22 জন যাত্রীকে নিয়ে নেপালের একটি বিমান নিখোঁজ, বিধ্বস্ত হওয়ার আশঙ্কা জোরদার। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। তৃতীয় দেশের পক্ষ হয়ে জলদস্যুতা করতে গিয়ে ইরানের সঙ্গে সুপ্রাচীন সম্পর্ক নষ্ট করা গ্রিসের উচিত হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। তিনি শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। গত বুধবার গ্রিস সরকার দেশটির পানিসীমা থেকে ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করে এর তেল আমেরিকার কাছে হস্তান্তর করে। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে শুক্রবার ইরান পারস্য উপসাগর থেকে গ্রিসের 2টি তেল ট্যাঙ্কার জব্দ করে। এ সম্পর্কে এক টুইটার বার্তায় খাতিবজাদে বলেন, প্রাচীনকাল থেকে সবসময় পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে গ্রিসের সঙ্গে ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত ছিল, কাজেই তৃতীয় পক্ষে জলদস্যুতার নির্দেশ পালন করতে গিয়ে আমাদের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না। গ্রিসের আটক করা জাহাজগুলোর নাবিকরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলে আশ্বস্ত করেন খাতিবজাদে। পারস্য উপসাগর থেকে গ্রিসের তেলবাহী যে 2টি জাহাজ আটক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC, তাতে অপরিশোধিত তেল রয়েছে 18 লাখ ব্যারেল। ইরানের গণমাধ্যমগুলো এই খবর দিয়েছে। IRGC-র সঙ্গে ঘনিষ্ঠ ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স গতকাল জানিয়েছে, আটক 2টি জাহাজের প্রত্যেকটি 1.5 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বহনে সক্ষম। শুক্রবার IRGC তেলবাহী জাহাজ 2টিকে পারস্য উপসাগরের ইরানি পানিসীমা থেকে আটক করে। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের বসরা বন্দর থেকে গ্রিসের ডেল্টা পজিটন জাহাজটি
অপরিশোধিত তেল বোঝাই করে দেশের উদ্দেশ্যে রওনা হয়। পরে ইরানি পানিসীমা লঙ্ঘন করলে আইআরজিসি জাহাজটিকে আটক করে ইরানের দক্ষিণাঞ্চলীয় আসালুইয়ে বন্দরে নিয়ে যায়। গ্রিস ভিত্তিক আন্তর্জাতিক জাহাজ পরিচালনা কোম্পানি ডেল্টা শিপস এই ডেল্টা পজিটন জাহাজটি পরিচালনা করছিল। গ্রিসের অন্য তেলবাহী জাহাজ প্রুডেন্ট ওয়ারিয়ার 5 বছর বয়সী একটি জাহাজ, যেটি ইরানের ফারোর দ্বীপের কাছ থেকে আটক করে আইআরজিসি। সমুদ্র আইন ভঙ্গ করার কারণে এই জাহাজটি আটক করা হয়। সিরিয়া ও ইরাক সীমান্তে সম্ভাব্য সামরিক অভিযান চালানোর ব্যাপারে আঙ্কারাকে সতর্ক করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, দ্বিপক্ষীয় উত্তেজনা নিরসন করতে গিয়ে আরেকটি দেশের অভ্যন্তরে অনুপ্রবেশ বা সামরিক অভিযানের বিরোধী ইরান। তিনি শনিবার তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ইরানের এই সুস্পষ্ট অবস্থান ঘোষণা করেন। খাতিবজাদে বলেন, অন্য দেশের অভ্যন্তরে অভিযান চালালে সেদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘিত হয় এবং এর ফলে সমস্যার নিরসন হওয়ার পরিবর্তে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ইরানের এই মুখপাত্র বলেন, তুরস্ক তার নিরাপত্তা নিয়ে যে উদ্বেগে রয়েছে তা উপলব্ধি করে তেহরান, কিন্তু নিরাপত্তার সমস্যা নিরসন করতে গিয়ে সমস্যাটিকে আরও জটিল না করে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এর সমাধানের চেষ্টা করা উচিত। এক্ষেত্রে ইরান মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে বলেও খাতিবজাদে ঘোষণা করেন। গত সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান ঘোষণা করেন, সিরিয়ার সঙ্গে তাঁর দেশের সীমান্তে 30 কিলোমিটার দীর্ঘ নিরাপদ অঞ্চল গঠন করার লক্ষ্যে সেখানে অবস্থানরত বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাবে তাঁর দেশ। ইহুদিবাদীদের পতাকা মিছিলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, এই মিছিল প্রতিহত করার জন্য প্রতিরোধ সংগঠনগুলোর কাছে অনেকগুলো বিকল্প রয়েছে। ইহুদিবাদীরা গত 30 বছর ধরে অধিকৃত বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরে পতাকা মিছিল করে আসছে। ইহুদিবাদী ইসরায়েলের পতাকা হাতে এই মিছিল করার সময় তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক স্লোগান দেয়। ইসরায়েলি কর্মকর্তারা সম্প্রতি ঘোষণা করেছে, তারা এবছর 29 মে বাইতুল মুকাদ্দাসের পুরনো অংশে আল আকসা মসজিদ এলাকায় পতাকা মিছিল করার অনুমতি দিয়েছে। সম্ভাব্য এই মিছিলকে কেন্দ্র করে ইহুদিবাদী ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো সাধারণ ফিলিস্তিনি জনগণকে সঙ্গে নিয়ে এই মিছিল প্রতিহত করার ঘোষণা দিয়েছে। সংগঠনগুলো বলেছে, তারা যে কোনো মূল্যে এই মিছিলের আল আকসা মসজিদে অনুপ্রবেশ ঠেকাবে। এদিকে ফিলিস্তিন প্রতিরক্ষা সোসাইটি ইরানের উপপ্রধান মাহদি শাকিবাই বলেছেন, মসজিদুল আকসার অবমাননা ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ শক্তিগুলোর জন্য রেডলাইন। ইহুদিবাদী ইসরায়েল প্রতিবছর 29 মেতে কুজ শহরের প্রাচীন অংশ দখলের বার্ষিকীতে পতাকা মিছিল বের করে। বর্ণবাদী দখলদাররা দাবি করে কুজ শহর পুরোপুরি অবৈধ ইসরায়েলের রাজধানী, কিন্তু ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবি হল কুজ ফিলিস্তিনের রাজধানী। ইহুদিবাদীরা ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলোর হুঁশিয়ারি সত্ত্বেও অধিকৃত কুজ শহরে তথাকথিত পতাকা মিছিল করতে যাচ্ছে। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো সাম্প্রতিক দিনগুলোতে কুজ শহর, পশ্চিম তীর এবং অধিকৃত ভূখণ্ডের ফিলিস্তিনি অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার জন্য মসজিদ প্রাঙ্গণে এসে সমবেত হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরিশালের উজিরপুরে দ্রুতগতিতে চলন্ত অবস্থায় যাত্রীবাহী নৈশ কোচের চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনায় নিহত হয়েছেন 11 জন যাত্রী, গুরুতর আহত হয়েছেন আরও 30 জন। রেজওয়ান হোসেনের ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরিশালের উজিরপুরে দ্রুতগতিতে চলন্ত অবস্থায় যাত্রীবাহী নৈশ কোচের চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনায় নিহত হয়েছেন 11 জন যাত্রী, গুরুতর আহত হয়েছেন আরও 30 জন। আজ রোববার ভোর 5:30 দিকে বরিশাল ঢাকা মহাসড়কের বামরাইলে এই দুর্ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আরশাদ এই তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। পথে বরিশালের উজিরপুর জেলার বামরাইলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গাছের ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ 11 জন নিহত হন। আহত 20 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ দুপুর নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 9 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এবং একজন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত 17 জনের মধ্যে 14 জন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং 3 জন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার জানিয়েছেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবে। এছাড়াও হাসপাতালে ভর্তি হওয়া আহত যাত্রীদের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বগুড়ার গাবতলী উপজেলায় আওয়ামী লীগ বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের 23 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে। রোববার বিকেলে সংঘর্ষ থামলেও উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে সকাল 11:30 দিকে ঘটনার সূত্রপাত জানা যায়। শুক্রবার গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে বিএনপি নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। স্থানীয় আওয়ামী লীগ সেই বক্তব্যে অনেকটা ফুঁসে উঠেছে। তারা ওই নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ এবং কুশপুত্তলিকা পুড়িয়েছে। পরে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান রনি বাদী হয়ে মামলাও করেছেন। রোববার সকাল 11:30 দিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ একত্রিত হয়ে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের বাসায় হামলা চালায়। এ সময় গ্রামবাসী হামলাকারীদের প্রতিরোধ করে। পরে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ভারতের মহারাষ্ট্রের শিবসেনা বলেছে, দেশের জন্য আত্মত্যাগকারী একজন হিন্দুকে যতটা সম্মান দেওয়া হয়, এদেশের জন্য আত্মত্যাগকারী একজন মুসলমানকেও একই সম্মান দেওয়া উচিত। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে মহারাষ্ট্রের শিবসেনা বলেছে, দেশের জন্য আত্মত্যাগকারী একজন হিন্দুকে যতটা সম্মান দেওয়া হয়, এদেশের জন্য আত্মত্যাগকারী একজন মুসলিমকেও একই সম্মান দেওয়া উচিত। দলটি বলেছে, দেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে, পাঞ্জাব ও কাশ্মীর অশান্ত হয়ে উঠেছে এবং রাজনীতি ভিন্ন দিকে ঘুরছে। দেশের নয়া প্রজন্ম কোন দিকে যাচ্ছে, এমন সময়ে বিশ্বকে পথ দেখানো প্রধানমন্ত্রীর নীরব থাকাটাই আশ্চর্যজনক। আজ রোববার শিবসেনার মুখপাত্র সামনায় দেশের বেকারত্ব, কাশ্মীর সমস্যা এবং জ্ঞানব্যাপী মসজিদের মতো ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করা হয়েছে। শিবসেনা বলেছে, জম্মু কাশ্মীরে সবসময় সন্ত্রাসী হামলা শুরু হয়েছে। মঙ্গলবার শ্রীনগরের সোয়ারা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। হামলায় এক পুলিশ কর্মচারীর 7 বছরের মেয়ে আহত হয়েছে। ওই পুলিশ কনস্টেবল কাশ্মীরি হিন্দু পণ্ডিত ছিলেন না, তার নাম ছিল সাইফুল্লাহ কাদরি। সন্ত্রাসীরা তার বাড়িতে ঢুকে তাকে গুলি করে। এর আগে পুলওয়ামায় সন্ত্রাসীদের গুলিতে এক ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ নিহত হয়। গত 2 মাসে কাশ্মীর উপত্যকায় 12 জন মুসলিম পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, এটাই সেখানে সত্য। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের বিরুদ্ধে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসীদের রক্তাক্ত খেলা চলছে। শিবসেনার মুখপাত্র সামনায় আরও বলা হয়েছে, আওরঙ্গজেবের কবর ইস্যু বিজেপি খুঁচিয়ে বের করেছে। বাবরি মসজিদের মতো আওরঙ্গজেবের কবরও জাতীয় গর্বের বিষয় হলে বিজেপির উচিত কোদাল বেলচা দিয়ে সেই কবরকে বাবরি করার সাহস দেখানো। যদিও সত্যটি হলো, আওরঙ্গজেবের সমাধিটি ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে। দেশের রাজনীতিতে আজ মানবতার সম্মান ও মর্যাদা বিনষ্ট হয়েছে বলেও শিবসেনার পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। কয়েকজন বিদেশি সহ 22 জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়েছে নেপালের একটি বিমান। এটি বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারলাইন্সের বলে জানা গেছে। আজ কাঠমান্ডু থেকে 200 কিলোমিটার উত্তর পশ্চিমের পর্যটন শহর পোখারা থেকে বিমানটি জমসন শহরে যাচ্ছিল। জমসন বিমানবন্দরে পৌঁছানোর 15 মিনিট আগে স্থানীয় সময় সকাল 9:55 বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে মোট 22 জন আরোহী ছিলেন। এর মধ্যে 13 জন নেপালের, 4 জন ভারতীয় ও 2 জন জার্মান নাগরিক। এছাড়া নেপালি ক্রু ছিলেন তিনজন। পুলিশ কর্মকর্তাদের মতে পার্বত্য জেলা মুস্তাঙ্গের লেটের তিতি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। মুস্তাং জেলা পুলিশ কার্যালয়ের সহকারী পুলিশ সুপার রাম কুমার বলেছেন, তিতি এলাকার লোকজনই আমাদের ফোন করে জানায় তারা ওই এলাকায় অস্বাভাবিক ও বিকট একটি শব্দ শুনেছে। তাদের ধারণা সেখানেই এটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। নিখোঁজ বিমানের খোঁজে চেষ্টা চালাচ্ছে কয়েকটি হেলিকপ্টার, তবে খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান তৎপরতায় বিঘ্ন ঘটছে বলে জানানো হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আমেরিকায় সশস্ত্র সহিংসতা বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গুরুত্বের সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছি আমি বাবুল আখতার। আমেরিকায় সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে, এখানে ভয়ের মাত্রা ছাড়িয়ে গেছে, এখানে আতঙ্কের মাত্রা ছাড়িয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এভাবেই বিশ্বের কথিত ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে খ্যাত নিজ দেশের ভয়ানক পরিস্থিতির কথা তুলে ধরেছেন। আমেরিকার দেলবার বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠানে টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে এক বন্দুকধারীর হামলায় শিক্ষক সহ 19 জন খুদে শিক্ষার্থীর মর্মান্তিক ও হৃদয় বিদারক মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যখন আমি এখানে বক্তব্য দিচ্ছি তখন এসব হতভাগ্য শিশুদের পিতামাতা অত্যন্ত ভগ্ন হৃদয়ে তাদের সন্তানদের দাফন করার প্রস্তুতি নিচ্ছেন। তারা তাদের প্রিয় সন্তানদের আমেরিকায় দাফন করতে যাচ্ছেন, যেখানে সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে, যেখানে ভয়ের মাত্রা ছাড়িয়ে গেছে এবং যেখানে আতঙ্কের মাত্রাও ছাড়িয়ে গেছে। আমেরিকায় চলমান সশস্ত্র সহিংসতা মোকাবেলায় জো বাইডেন তার দৃঢ় ইচ্ছার কথা প্রকাশ করে বলেন, আমি জানি যে আমরা বিপর্যয়কে বেআইনি ঘোষণা করতে পারি না, তবে আমরা আমেরিকাকে নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে পারি। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের গত কয়েক দশকের অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে নিরাপত্তাহীনতা ও সশস্ত্র সহিংসতা মোকাবেলায় সরকারের দৃঢ় সংকল্প হয় অবাস্তব বা অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন একটি কোণে মর্মান্তিক গোলাগুলির পর প্রতিবারই কিছু রাষ্ট্রনায়ক এবং রাজনীতিবিদ সহিংসতার নিন্দা করে থাকেন এবং এর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে কিছু আবেগপ্রবণ বিবৃতি দেন। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়, এমনকি আরও নিষ্ঠুর সশস্ত্র সহিংসতার ঘটনা ঘটে যায়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় নির্বিচারে যে গণহত্যা চলছে তার প্রতি কোনো প্রকার ভ্রুক্ষেপ না করেই কিছু রাষ্ট্রনায়ক এবং রাজনীতিবিদ অস্ত্র বহনের স্বাধীনতাকে জোরালোভাবে সমর্থন করেন। দলটি এমনকি বিশ্বাস করে যে এদেশের কিছু নাগরিকদের নির্বিচারে গুলিবর্ষণ মোকাবেলায় সবার আরও সশস্ত্র হওয়া উচিত। তাদের মধ্যে কেউ কেউ, যেমন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্কুলের কর্মীদের যথাসম্ভব প্রয়োজনীয় অস্ত্র বহন করার পরামর্শ দিয়েছেন এবং তিনি মনে করেন আমেরিকার স্কুলগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এখন রয়েছে ঢাকার প্রতিবেদন। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সতর্ক করে দিয়ে বলেছেন, নির্বাচন যুদ্ধক্ষেত্র নয়, এখানে কেউ পেশী শক্তি দেখিয়ে ও সহিংসতা করে জয়লাভ করবেন এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এ সম্পর্কে এখন রয়েছে সহকর্মী রেজান হোসেনের ডেস্ক প্রতিবেদন।
প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল সংশ্লিষ্ট মহলকে সতর্ক করে দিয়ে বলেছেন, নির্বাচন যুদ্ধক্ষেত্র নয়, এখানে কেউ পেশি শক্তি দেখিয়ে ও সহিংসতা করে জয়লাভ করবেন এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আজ রোববার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে সিসি বলেন, বর্তমান কমিশনের অধীনে কুমিল্লা সিটি নির্বাচন একটা মডেল হবে, এজন্য যা যা করার সবই করা হচ্ছে। যে কোনো সহিংসতা কঠোর হস্তে দমন করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে সিসি বলেন, ভোটারদের মধ্যে ইভিএম বিড়ম্বনা দূর করতে ব্যবস্থা থাকবে। এনআইডি কিংবা অন্য উপায়ে ভোটার শনাক্ত নিশ্চিত হওয়ার পর আঙুলের ছাপ ম্যাচিং না হলেও ওই ভোটার ভোট দিতে পারবেন। ভোটার উপস্থিতির প্রসঙ্গটেনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, উন্নত বিশ্বে অনেক দেশের নির্বাচনে ভোটার উপস্থিতি যখন 40-50%, এ সময় আমাদের দেশে 60-70% উপস্থিত হয়ে যায়। মিথ্যা মামলায় প্রতিপক্ষকে ঘায়েল করার বিষয়ে তিনি বলেন, নিজের নির্বাচনী অফিস নিয়ে আগুন দিয়ে মিথ্যা মামলা দিলে তদন্ত করে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। ওদিকে জাতীয় নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবিকে তার মামার বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, এটা বিএনপি মহাসচিবের মামার বাড়ির আবদার। বিএনপি এক এক সময় এক এক দাবি নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তারা কখনো বলে জাতীয় সরকার, কখনো তত্ত্বাবধায়ক, আবার কখনো বলে নিরপেক্ষ সরকার। দেখতে দেখতে এক যুগেরও বেশি সময় পার করলেন বিএনপি নেতারা, কিন্তু এখনো জনগণের কাছে স্পষ্ট করেননি আসলে বিএনপি কি চায়। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের জনগণ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বেচ্ছাচারী ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে মেনে নেয় না, এদের সতর্ক থাকতে বলা হয়েছে।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
এখন রয়েছে আসমল হোসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 81তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহ হলেন এমন এক সত্তা যিনি ত্রুটিহীন, তুলনাহীন, শরীকহীন ও পবিত্র। মহান আল্লাহর মহত্ব, শ্রেষ্ঠত্ব ও গৌরব অহংকার এসবই নজিরবিহীন। মহান আল্লাহর সত্তাকে বোঝা অসম্ভব, তবে তাঁর গুণবাচক নামগুলো তাঁর মহত্ব সম্পর্কে কিছু ধারণা বা পরিচিতি তুলে ধরে। আসলে সব সুন্দর নাম কেবলই মহান আল্লাহর। মানুষ দুনিয়ার বুকে মহান আল্লাহর প্রতিনিধি, তবে আল্লাহর যোগ্য প্রতিনিধি হতে হলে তার নামগুলোর অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। এইসব পবিত্র নাম কেবল একটি শব্দ নয়, বরং ব্যাপক অর্থবোধক বিষয়। বিভিন্ন সময়ে বৈচিত্র্যময় এইসব নামের প্রকাশ ও বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। আল্লাহর আসমাউল হুসনার তালিকাভুক্ত আরও এক নাম হাদি। হাদি শব্দের অর্থ যিনি সত্যকে দেখান বা সুপথ প্রদর্শনকারী। সূরা আসরার 97 নম্বর আয়াতের একাংশে মহান আল্লাহ বলেছেন, আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত, এবং যাকে পথভ্রষ্ট করেন তাদের জন্যে আপনি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবেন না।
মহান আল্লাহ এমন এক হাদি যিনি সব সৃষ্টিকে পথ দেখান যাতে তারা পূর্ণতা পেতে পারে। মহান আল্লাহ সূরা তাহার 50 নম্বর আয়াতে বলেছেন, মুসা বললেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর তাদেরকে পূর্ণতার দিকে পথ প্রদর্শন করেছেন। এ ধরনের হেদায়ত হচ্ছে সর্বজনীন ও সবকিছুর প্রকৃতির মধ্যেই তা দিয়েছেন মহান আল্লাহ। যে নবজাতক শিশু মাত্র জন্ম নিয়েছে সেও মহান আল্লাহর দেয়া প্রকৃতিগত হেদায়তের কারণে মায়ের স্তন পান করতে শিখে। অন্যদিকে মহান আল্লাহ নবী রাসুল পাঠিয়ে ও মহান ইমামদের মাধ্যমে এবং বিবেক বুদ্ধি দানের মাধ্যমে মানুষকে সত্য মিথ্যা উপযোগী ও অনুপযোগী বিষয় সম্পর্কে পথ দেখান। মানুষ ভুল পথ বেছে নেয়ার স্বাধীনতা পাওয়া সত্ত্বেও যদি সঠিক পথ আঁকড়ে ধরে তাহলেই মহান আল্লাহ তাকে পূর্ণতার দিকে অগ্রসর হওয়ার সুযোগ দেন। নবী রাসুলগণ ও ইমামগণ ব্যক্তি আর সমাজকে সংশোধনের পথে দেখান। তারা মানুষকে আল্লাহর আনুগত্যের আল্লাহর পথে দান করার, ন্যায় বিচার করার, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল ও স্নেহশীল হওয়ার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ও মানুষের পারস্পরিক অধিকার রক্ষার পথ দেখানো সহ নানা জরুরি বিষয় পথ দেখান।
মহান আল্লাহর পক্ষ থেকে জীবন বিধানের হেদায়ত পেতে হলে তার প্রাথমিক পরিবেশ মানুষকেই তৈরি করতে হয় এবং খুলে দিতে হয় হৃদয়ের কান ও চোখ। অন্য কথায়, যে সত্য সন্ধানী হয় না মহান আল্লাহ তাকে সত্যের পথ দেখান না। মানুষের গড়া মতাদর্শ নয়, কেবল মহান আল্লাহর দেখানো পথই হল সুপথ। নবী রাসুল, ইমাম ও ওলি আউলিয়া যে পথ দেখান তাও আল্লাহর পক্ষ হতেই দেখান। মহান আল্লাহ সূরা সাজদার 24 নম্বর আয়াতে বলেছেন, তারা সবর করত বিধায় আমি তাঁদের মধ্য থেকে নেতা বা ইমাম মনোনীত করেছিলাম, যারা আমার আদেশে মানুষকে পথ প্রদর্শন করত। তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হলেন খোদাই হিদায়াতের মাধ্যম। সূরা কাসাসের 56 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, হে নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে সৎপথে আনতে পারবেন না, তবে আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। কে সৎপথে আসবে সে সম্পর্কে তিনিই ভালো জানেন।
মানুষের মধ্যে আমরা যদি কাউকে, তথা নবী রাসুল ও ইমামকে বলি হাদি, আলিম, কাদির, কারিম, জাওয়াদ ইত্যাদি, তা এই অর্থে যে তারা হলেন মহান আল্লাহর এই সব নামের প্রকাশ মাত্র। পবিত্র কোরআন মানুষের হেদায়েত বা সুপথ লাভ ও তাদের সৌভাগ্য অর্জনের জন্য নাজিল হয়েছে, কিন্তু মানুষ কোরআনের নির্দেশ তথা মহান আল্লাহর নির্দেশ মান্য করতেও পারে, আবার অমান্য করার স্বাধীনতাও তার রয়েছে। পবিত্র কোরআনের ভাষায় কোরআন কেবল তাদেরকেই পথ দেখায় যারা আল্লাহকে ভয় করে। পবিত্র কোরআন এমন এক আসমানি গ্রন্থ যাতে কোনো ভুল বা সন্দেহ পর্যন্ত নেই। যারা খোদাভীরু তারা এমনিতেই সুপথ পায়, উপরন্ত খোদাভীরুতার পুরস্কার হিসেবে তারা পবিত্র কোরআনের মাধ্যমেও বর্ধিত হেদায়েত বা সুপথ পান। আর খোদাভীরু বা মুত্তাকি হওয়ার শর্ত হল অদৃশ্যের প্রতি বিশ্বাস, নামাজ কায়েম করা, আল্লাহর দেয়া রিজিক থেকে দান করা, কোরআন ও অতীতের খোদাই ধর্মগ্রন্থগুলোর প্রতি বিশ্বাস রাখা এবং পরকাল ও বিচার দিবসের প্রতি বিশ্বাস রাখা। এমন ব্যক্তিরাই আল্লাহর পক্ষ থেকে সুপথ পায় এবং তারাই সফল বলে পবিত্র কোরআন উল্লেখ করেছে।
আল্লাহু ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া আল্লাহ, আল্লাহ।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, তিনি যাকে ইচ্ছা পথ দেখান ও যাকে ইচ্ছা বিভ্রান্ত বা গুমরা করেন। মনে রাখতে হবে যে এখানে বিভ্রান্ত করা বলতে আল্লাহর বিশেষ অনুগ্রহ ও পথ নির্দেশনা থেকে বঞ্চিত হওয়াকে বোঝানো হয়েছে। আর এই বঞ্চনাও এমন কিছু বাধার কারণে ঘটে যা মানুষ নিজেই ডেকে আনে নানা ধরনের অন্যায়, পাপ কাজ ও বিচ্যুতির কারণে। এইসব বাধা সৃষ্টি হতে না দিলে মানুষ অবশ্যই আল্লাহর অনুগ্রহ ও দয়ার অধিকারী হবে। যে বিশ্বাসীদের অন্তরে মহান আল্লাহর হাদি নামের আলোর প্রতিফলন ঘটে, তারা কেবল আল্লাহর কাছেই সুপথ চান ও কেবল খোদাই পথ নির্দেশনাই তারা গ্রহণ করেন। তারা মহান আল্লাহর আনুগত্যের মাধ্যমে খোদাই হেদায়ত লাভের পথ প্রশস্ত করেন এবং এর ফলে তারা উত্তরোত্তর আরও বেশি হেদায়ত, খোদা ভীতি ও আল্লাহর অনুগ্রহ পেতে থাকেন।
অন্যদিকে এ ধরনের বিশ্বাসী বা মুমিন ব্যক্তিরা নিজের সাধ্য ও যোগ্যতার আলোকে অন্যদেরও সুপথ দেখাতে থাকেন এবং নবীর রাসূলদের অনুকরণে যৌক্তিক, প্রজ্ঞাময়, প্রামাণ্য, সুন্দর ও সচেতনতামূলক আকর্ষণীয় বক্তব্যের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে চলার আহ্বান জানান। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, আজ 29 মে রবিবার, প্রাত্যহিক আয়োজন পত্রপত্রিকার পাতা বিশ্লেষণ অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। প্রথমে বাংলাদেশ। আজকের প্রায় সবগুলো দৈনিকে 22 যাত্রী নিয়ে নেপালে বিমান নিখোঁজের খবরটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। দৈনিক প্রথম আলোর শিরোনাম, আসামে আন্তর্জাতিক সম্মেলন, মিয়ানমারের নাগরিকদের এখনই ফেরত পাঠানো প্রয়োজন পররাষ্ট্রমন্ত্রী। নিরপেক্ষ সরকার ফখরুলের মামাবাড়ির আবদার কাদের, দৈনিক যুগান্তর। শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় স্বার্থান্বেষী মহল, শিক্ষামন্ত্রী, দৈনিক নয়া দিগন্ত। পল্লী উন্নয়ন পদক পেলেন প্রধানমন্ত্রী, দৈনিক ইত্তেফাক। ক্ষমতাসীনরা পুলিশকে নিজেদের সম্পদ মনে করে, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, দৈনিক মানব জমিন। রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক 53, এ খবর দিয়েছে দৈনিক কালের কণ্ঠ। জিয়াকে বড় করতে কাউকে ছোট বড় করতে হয় না, গয়েশ্বর, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবারে কলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম। দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়। বাবুলকে বলেছিলাম এটা বিজেপি, এখানে ওসব চলবে না, শিল্পীরা রাজনীতিতে ফিট নন, দৈনিক আনন্দবাজার। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে আধার কার্ডের জেরক্স জমা দেওয়ার আগে সাবধান, সতর্ক করল কেন্দ্র। দৈনিক আজকাল লিখেছে 2.5 বছর পর কলকাতা খুলনা রুটে ট্রেন চলাচল শুরু। শ্রোতা বন্ধুরা, এবারে কয়েকটি খবরের বিশ্লেষণে যাওয়া যাক। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগতম। জনাব সিরাজুল ইসলাম, দুধের দুই শিশু নিয়ে সৈকতে হকারি করছেন নাজমা, এটি দৈনিক মানব জমিন পত্রিকার একটি শিরোনাম। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। সমুদ্র সৈকতে দুধের শিশু নিয়ে একজন মায়ের হকারি করার যে খবর আপনি তুলে ধরলেন, সে খবরটি আমারও চোখে পড়েছে। আমিও খবরটি পড়ে খুব ব্যথিত হয়েছি, মর্মাহত হয়েছি এবং ভেবেছি বিষয়টি নিতান্তই আমাদের সমাজের একটি করুণ চিত্র। এই খবরের ভেতর দিয়ে কতগুলো কথা আমাদের কাছে পরিষ্কার হয়। একটি হচ্ছে যে সমাজে যে প্রচণ্ড রকমের অভাব অনটন আছে সে কথা আমরা বিভিন্নভাবে অস্বীকার করলেও এই দুধের শিশু নিয়ে সৈকতে আম বিক্রি করা নাজমারা আমাদের চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দেন। পাশাপাশি আরেকটি কথা পরিষ্কার হয় যে দেশে বা সমাজে যেটুকু উন্নয়ন হয়েছে সেখানে প্রচণ্ড রকমের বৈষম্য রয়েছে। আরেকটি বিষয় পরিষ্কার হয় এই খবর থেকে, সেটি হচ্ছে যে কত মানুষের কত টাকা কতভাবে অপচয় হয়ে যায়, অথচ এই রকম নাজমারা সমাজের বড় বড় বিত্তবানদের সামান্য একটু করুণা পেতে পারে না। সেক্ষেত্রে এই সমাজ যে মানবিকতাপূর্ণ সমাজ থাকার কথা ছিল তাতে যে ঘাটতি হয়েছে, ঘাটতি আছে, সে কথা একদম পরিষ্কার। আমরা বলবো, বিশেষ করে সরকারকে বলবো, সরকার যেহেতু রাষ্ট্রের কর্তৃত্ব বা রাষ্ট্রের দায়িত্বশীল, সেক্ষেত্রে এই ধরনের অসামঞ্জস্যগুলো সমাজ থেকে নিরসনের জন্য আরো কতটা কাজ করা যায় সে ব্যাপারে সরকারকে পরিকল্পনা করতে হবে।
জনাব সিরাজুল ইসলাম, পারস্য উপসাগরে ইরান গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করেছে, কি বলবেন আপনি এই ঘটনার সম্পর্কে?
জি, পারস্য উপসাগরে ইরান গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এই দুটি জাহাজ আটক করেছে। বলা হয়েছে জাহাজ দুটি ইরানি পানি সীমা লঙ্ঘন করেছে এবং সমুদ্র আইন লঙ্ঘন করেছে। আমরা সর্বশেষ যে খবর জানতে পেরেছি তা হচ্ছে এই যে এই দুটি জাহাজে গ্রিসের 18 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। এর আগে গ্রিসের একটি দ্বীপ থেকে ইরানের একটি জাহাজ আটক করেছে গ্রিস, এবং সেই জাহাজ তুলে দিয়েছে মূলত আমেরিকার হাতে। তাতে 7 লাখ ব্যারেল তেল ছিল। অর্থাৎ ইরানের জাহাজ আটক করার পরে প্রতিশোধমূলক তৎপরতা হোক, আর সত্যি সত্যিই পানি সীমা লঙ্ঘন বা সমুদ্র আইন লঙ্ঘন যাই হোক না কেন, ইরান পরবর্তীতে গ্রিসের দুটি জাহাজ আটক করেছে। আমেরিকা বা পশ্চিমা দেশগুলো বা তার মিত্ররা চাইলেই যা খুশি তাই আর করতে পারবে না। ইরানের জাহাজ আন্তর্জাতিক বিশ্বের যেখানেই আটক করা হোক না কেন বা এই ধরনের নাজেহাল করা হোক, ইরানও পাল্টা ব্যবস্থা নিতে পারবে এবং কোনো রকমের ভয়ভীতি ছাড়া, এ কথা আমাদের কাছে পরিষ্কার করে দিল ইরান। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটার ফলে আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তর্জাতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক তেল বাজারের মূল্য অবস্থা, এগুলো সব কিন্তু একটা অস্থিতিশীলতার ভিতরে পড়ে। এবং এই যে অস্থিতিশীলতা সৃষ্টি হলো, এটি মূলত আমেরিকার কারণেই হলো। সেক্ষেত্রে আমার মনে হয় এখন সময় এসেছে বিশ্ববাসীকে জেগে ওঠার এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ করার, যে আমেরিকা চাইলেই বিশ্বকে এইভাবে অস্থিতিশীল করে দিতে পারে না।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব রেজওয়ান হোসেন, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার দৈনিকের কিছু খবরের বিস্তারিত। দিলীপ ঘোষ বাবুল সুপ্রিয়, বাবুলকে বলেছিলাম এটা বিজেপি, এখানে ওসব চলবে না, শিল্পীরা রাজনীতিতে ফিট নন, শীর্ষ খবরে দৈনিক আনন্দবাজার লিখেছে। পরপর দুবার আসানসোল থেকে জেতেন এবং মোদি মন্ত্রিসভায় জায়গা পান বাবুল, সেই সময়ে বারবার দিলীপ বাবুল সুসম্পর্ক প্রকাশ এসেছে। শিল্পীরা রাজনীতিতে এসে মানিয়ে নিতে পারেন না বলেই মনে করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় বিজেপিতে থাকার সময়ের সমস্যা প্রসঙ্গে কথা বললেও দিলীপের তীর অবসর সব শিল্পীর দিকেই। শনিবার আনন্দবাজার অনলাইনের ইউটিউব ও ফেসবুক লাইভ অজানা কথা অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ বলেন রাজনীতিতে খুব একটা ফিট হন না শিল্পীরা। আধার কার্ডের জেরক্স জমা দেওয়ার আগে সাবধান, সতর্ক করল কেন্দ্র, শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে। আধার কার্ড ব্যবহার করার ক্ষেত্রে সাবধান, আধারের জেরক্স নয়, কেবলমাত্র মাস্কড আধার ব্যবহার করার পরামর্শ দিলেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। উল্লেখ্য, মাস্কড আধারে 12 সংখ্যার আধার নম্বরের কেবল শেষ 4টি দৃশ্যমান হয়। আধার কার্ডের অপব্যবহার রুখতেই এমন পরামর্শ কেন্দ্রের। আবারও শুরু হয়েছে খুলনা কলকাতা রুটে ট্রেন চলাচল। শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, আড়াই বছর পর কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বন্ধন এক্সপ্রেস। স্থানীয় সময় রবিবার সকাল 7:10 ট্রেনটি স্টেশন ছাড়ে। অন্যদিকে খুলনা থেকে দুপুর 1:30 কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেন বন্ধন। এর আগে দুপুর 12:30 কলকাতা থেকে খুলনা এসে পৌঁছবে ট্রেনটি। প্রায় 2 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ট্রেনটি চালু হয়। স্বস্তি ফিরেছে খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে। ব্যবসা বাণিজ্য কিংবা চিকিৎসা নিতে ভারতে যাতায়াতে ভোগান্তি কমবে বলে মনে করছেন যাত্রীরা। তাদের কথাই, বেনাপোলে যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু এখান থেকে গেলে আমাদের ভোগান্তি অনেক কম হয়। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে সুখের নীর।
সুখের নীর
বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে প্রাণ ঢালা শুভেচ্ছা। এই ধারাবাহিকের 18তম পর্ব উপস্থাপনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পরিবার একটি যৌথ বিষয়, এটি কেবল স্বামীর বা স্ত্রীর সঙ্গে সম্পর্কিত নয়। যেসব স্বামী স্ত্রী তাদের কথায় আমরা শব্দটি বেশি ব্যবহার করেন, দেখা গেছে তারা জীবনকে উন্নত করার ক্ষেত্রে ও নানা সমস্যার সমাধানে অন্যদের তুলনায় বেশি সফল। এর কারণ, জীবনের ব্যাপারে তারা বেশি ইতিবাচক ও আশাবাদী মনোভাব পোষণ করেন। তারা নিজেকে স্বামী বা স্ত্রী থেকে পৃথক ভাবেন না। এই শ্রেণীর মানুষ জীবনকে নিয়ে সন্তুষ্ট ও তারা বেশ কম মানসিক চাপে ভোগেন এবং নানা মতভেদ ও দ্বন্দ্ব সমাধানে খুব দ্রুত সমঝোতায় পৌঁছেন। বয়স্ক দম্পতির ক্ষেত্রে দেখা যায়, যারা কথাবার্তায় আমরা শব্দটি বেশি ব্যবহার করেন তারা বেশি আত্মবিশ্বাসী ও বেশি নিরাপদ বোধ করেন আমি বা তুমি শব্দ ব্যবহারকারী দম্পতিদের তুলনায়। যারা আমি বা তুমি শব্দ বেশি ব্যবহার করেন তারা স্বামী বা স্ত্রী থেকে নিজেদের পৃথক ভাবেন ও জীবনকে নিয়ে কম সুখী। এই শ্রেণীর মানুষ সমস্যা ও সংকটের মোকাবেলায় নিজেদের একাকী ভাবেন, ফলে তাদের সিদ্ধান্তগুলো হয় অপেক্ষাকৃত বেশি একতরফা সিদ্ধান্ত এবং তারা খুব কম সমঝোতায় পৌঁছান, আর সমঝোতায় পৌঁছালেও অনেক দেরিতে তা সম্ভব হয়।
পরিবারগুলো আন্তরিকতা, আধ্যাত্মিকতা ও আল্লাহর পরিচিতি অর্জনের অন্যতম কেন্দ্র। স্বামী ও স্ত্রীর উচিত এ ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করা, মহান আল্লাহকে সাক্ষী রেখে ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। একজন মুমিন নারী ও পুরুষ যখন পরস্পরকে বিয়ে করেন তখন তাদের উদ্দেশ্য কেবল বস্তুগত কল্যাণ অর্জন নয়, নিজের ও সন্তানের জন্য উচ্চতর আত্মিক প্রশান্তি অর্জনও তাদের দায়িত্ব।
এবারে যথারীতি ইরানি পরিবার ব্যবস্থার সম্পর্কে কিছু কথা বলবো। ইরানে পরিবার ব্যবস্থায় কয়েক প্রজন্মের সদস্যদের মধ্যে সংহতি ও যোগাযোগ এখনো গঠনমূলক ও উল্লেখযোগ্য। এমনকি ইন্টারনেটের মতো আধুনিক প্রযুক্তি আসার পরও তাদের মধ্যে বিচ্ছিন্নতা তেমন একটা দেখা যায় না। ইরানি পরিবারগুলোতে নারীর কাছে ব্যক্তিগত মূল্যবোধগুলোর চেয়ে পারিবারিক মূল্যবোধগুলোই বেশি গুরুত্ব পায়। স্বামী ও সন্তানের দেখাশোনা বা যত্ন নেওয়া এখনও তাদের কাছে সবচেয়ে বড় নৈতিক মূল্যবোধ ও দায়িত্ব হিসেবে স্বীকৃত। তাদের মধ্যে সন্তান ও স্বামীর জন্য আত্মত্যাগের প্রবণতা দেখা যায়। নিজের অনুভূতি ও সুখ আহ্লাদকে গুরুত্ব না দিয়ে তারা সন্তানদের শখ আহ্লাদকে বেশি গুরুত্ব দেন। ছুটির দিন বা বিশ্রামের দিনগুলোতে ইরানি নারীরা পরিবার ও স্বামী সন্তানের জন্য নিবেদিত থাকেন। অন্য কথায়, তারা সংসার ও সন্তানকে মাতৃসেবা দিতেই বেশি ব্যস্ত থাকেন এসব দিনে। পারস্পরিক সহযোগিতার কারণে ইরানি পরিবারগুলোতে নারী ও পুরুষের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা যায় না সাধারণত।
ইরানি পরিবারগুলোতে আধ্যাত্মিক নানা বিষয়ে স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতা করে থাকেন ব্যাপক মাত্রায়। ইমান ও খোদাভীতি জোরদারে পারস্পরিক উৎসাহ প্রদান, ইবাদতে শরিক হওয়া ও জীবনকে অর্থপূর্ণ করার ক্ষেত্রে সহযোগী হওয়ার মতো বিষয়গুলোতে এসব সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। ইসলামের দৃষ্টিতে পরিবারে আধ্যাত্মিক ও একত্ববাদী পরিবেশ সৃষ্টি করা পরিবারের কর্তা ব্যক্তিদের দায়িত্ব, যাতে পরিবারের সদস্যদেরকে বিচ্যুতি ও সর্বনাশ থেকে রক্ষা করা যায়। এ ধরনের এক আদর্শ ইরানি দম্পতির দৃষ্টান্ত হল শহীদ মোহাম্মদ ইব্রাহিম হিম্মাতের পরিবার। তিনি ছিলেন জিহাদের ময়দানের এক অকুতুভয় ও দক্ষ যোদ্ধা। ব্যস্ততার কারণে পরিবারকে কম সময় দিতে পারতেন, কিন্তু যখন বাহির থেকে তিনি ঘরে আসতেন সেখানেও তিনি ছিলেন অত্যন্ত ব্যতিক্রমী। শিশুর লালন পালন ও কাপড় ধোয়া থেকে শুরু করে ঘরের তেমন কোনো কাজই স্ত্রীকে করতে দিতেন না, স্ত্রীও তার প্রতিদান দেওয়ার চেষ্টা করতেন। এ সময় শহীদ হিম্মাত বলতেন, আমার উপর তোমার অধিকার এসবের চেয়েও অনেক বেশি। তিনি একবার স্ত্রীকে বলেছিলেন, আমি যুদ্ধ শেষ হওয়ার আগেই নিজেই শেষ হয়ে যাব, নইলে তোমাকে দেখিয়ে দিতাম যে কিভাবে ব্যস্ত এইসব দিনের ক্ষতিপূরণ করতে হয়।
শহীদ হিম্মাত মনে করতেন, জীবনের সব কাজ ও সব কিছুই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হওয়া উচিত। বিয়ের আগে প্রস্তাবিত হবু স্ত্রীকেও তিনি এর নীতির কথা জানিয়ে বলেন, যদি সুনিশ্চিত হও যে আমাকে বিয়ে করা যায়, কেবল তাহলেই আমরা এ বিষয়ে কথা বলব। শহীদ হিম্মাতের এমন নীতির কারণে তিনি স্ত্রী সহ সবার শ্রদ্ধা অর্জন করেছিলেন। তিনি স্ত্রীকে বাজার করতে দিতে চাইতেন না। স্ত্রী এত মনক্ষুণ্ণ হলে বলতেন, ভেবো না যে তোমায় বিয়ে করে তোমাকে বন্দী বা দাসী বানিয়ে ফেলেছি, যেখানে ইচ্ছে হয় যেতে পারো, মানুষের মাঝে না গেলেই বরং আমি অসন্তুষ্ট হব। তবে আমি চাই না যে তুমি ভারী কিছু কিনে ক্লান্ত হও, ভারী জিনিসগুলো কেনার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। ঘরে খাবারের দস্তরখানা বিছাতে গেলে শহীদ হিম্মাত স্ত্রীকে বাধা দিয়ে বলতেন, আমি যখন ঘরে আসি তখন তুমি বিশ্রাম নিবে, আমি তোমাকে স্বাচ্ছন্দ্য ও আরামের মধ্যে দেখতে পছন্দ করি।
স্বামী ও স্ত্রীর পারস্পরিক ভালোবাসার বন্ধন সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি বলেছেন, ইসলামী পরিবেশে স্বামী ও স্ত্রী পরস্পরের সহযোগী ও পরস্পরের ব্যাপারে দায়িত্বশীল। ইসলামী পরিবেশে পরিবার এমনই শক্তিশালী থাকে যে কখনো দেখা যায় যে দুই তিন প্রজন্ম দাদা দাদি ও বাবা মায়ের সঙ্গে একত্রে বসবাস করছে এবং এতকাল একসঙ্গে থাকা সত্ত্বেও পরের প্রজন্মগুলো মুরব্বীদের প্রতি বিন্দুমাত্র আকর্ষণ কম বোধ করেন না এবং মুরব্বীরাও পরের প্রজন্মের প্রতি এতটুকু অসহিষ্ণু বা অসুবিধা বোধ করেন না। এখানে সবাই সবার সাহায্যে এগিয়ে আসে। ধার্মিক লোকদের পরিবেশ এমনই হয় এবং খোদামুখিতাকে এভাবে মেনে চলা হয়। পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে স্বামী ও স্ত্রীর পারস্পরিক সুসম্পর্ক জোরদারের অন্যতম এক পন্থা হল পরস্পরকে খুব সুন্দর ও শ্রদ্ধাপূর্ণ নামে ডাকা ও সুন্দর গুণবাচক সম্বোধনের মাধ্যমে কথা বলা বা পত্র লেখা। তো শ্রোতা বন্ধুরা, সবার সুখী জীবন কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। এবার সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনের দোনবাস অঞ্চলের লিমান শহরটি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। শহরটি বর্তমানে রুশ সেনারা এবং ওই অঞ্চলের রুশপন্থী যোদ্ধারা নিয়ন্ত্রণ করছে। লিমান শহরটি রেলওয়ে হাব হিসেবে পরিচিত। ইউক্রেনের প্রধান শান্তি আলোচক মিখাইলো পদোলিয়াক বলেছেন, রাশিয়ার সঙ্গে চুক্তি করার চিন্তা করে কোনো লাভ নেই, বরং তাকে শক্তি প্রয়োগের মাধ্যমে থামাতে হবে। গতকাল টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী একথা বলেন। তিনি রাশিয়াকে বর্বর রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন, কোনো নৈরাশ্যবাদী ও রাজনৈতিক প্রচার সর্বস্ব দেশের সঙ্গে আলোচনা করা কি সম্ভব। রাশিয়া প্রমাণ করে দিয়েছে যে এটি একটি বর্বর রাষ্ট্র যারা বিশ্ব নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এদিকে রাশিয়ার সামরিক বাহিনীকে মোকাবেলার জন্য ইউক্রেনের কাছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে আমেরিকা। ইউক্রেনকে অস্ত্র দেওয়া থেকে বিরত থাকতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি উপেক্ষা করেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। এতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংকট আরও গভীর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানান, যদিও আগে এ ধরনের অস্ত্র দেওয়া থেকে ওয়াশিংটন বিরত ছিল, তবে ইউক্রেনের পীড়াপীড়িতে সে অবস্থান থেকে এখন সরে এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হল্যান্ডের রেডিও চ্যানেল এনওএসকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের কোনো ভবিষ্যৎ আছে কিনা তা হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত্তেকে পরিষ্কার করে বলতে হবে। পাল্টাপাল্টি জাহাজ আটক, তৃতীয় দেশের কারণে সম্পর্ক নষ্ট না করতে গ্রিসকে ইরানের পরামর্শ। ইহুদিবাদীদের পতাকা মিছিল প্রতিহত করবে ফিলিস্তিনিরা। প্রতিরক্ষা সোসাইটি বলছে, আল আকসার অবমাননা রেড লাইন। বাংলাদেশের বগুড়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে 23 জন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ব্যবহার। এবং বিদেশি সহ 22 জন যাত্রীকে নিয়ে নেপালের একটি বিমান নিখোঁজ, বিধ্বস্ত হওয়ার আশঙ্কা জোরদার। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶